আমার জীবন আমার মরণ আমার রবের জন্য।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে যার নাম অন্ধকার থেকে আলোর দিকে। আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন দরুদে পাকের একটি ফজিলত দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে শুরু করি। আমাদের প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 80 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে মুবাল্লিগা দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের হুসাইন আকবর কাদেরী ভাই, মাশাআল্লাহ। তো আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে অবাধ্যতার অন্ধকার থেকে বাধ্যতার আলোর দিকে, অর্থাৎ আল্লাহ পাকের যে অবাধ্যতা বান্দা করে থাকে, তো এগুলো যে বান্দাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দেয়, তো এটা আমরা অনেক সময় বুঝতে পারি না, অনুধাবন করতে পারি না। তো আল্লাহ পাকের অবাধ্যতা এটা অন্ধকার, এবং আল্লাহ পাকের আনুগত্য এটা আলো। তো অবাধ্যতা থেকে আমরা বাধ্য কীভাবে হব, অন্ধকার থেকে আলোর দিকে কীভাবে ফিরব, ইনশাআল্লাহুল করিম আলোচনা হবে। আসুন একটি রেকর্ডেড কালাম আমরা আমাদের অনুষ্ঠানে সামিল করে নেব ইনশাআল্লাহ। আমরা আজকের যিনি গেস্ট, ওনার কাছ থেকে বিষয় সম্পর্কে আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহুল করিম। জি, কালাম চালিয়ে দেবেন।
আল্লাহু আল্লাহ জল জল লুহু আল্লাহ 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 আল্লাহ
সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জল্লা জালালুহু
আল্লাহ 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 আল্লাহ
করি তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান পক্ষী কুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানহু কেউ বলে খোদা কেউ সুবহানহু আর সবাই বলে লা শরীকা লাহু
আল্লাহ 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 আল্লাহ
সুবহানাল্লাহ আমরা রাশিদ মাদানী ভাই থেকে কালাম শুনেছি আল্লাহ পাকের বাধ্যগত বান্দা হিসেবে কবুল করুক অবাধ্যতা থেকে আমাদেরকে হেফাজত করুক দর্শকবৃন্দ যদি আমরা দেখি বান্দা দুনিয়াতে এসে গিয়ে সে ফেসে যায় দুনিয়ার বিভিন্ন চাকচিকের কারণে নিজের নফসানিয়তের কারণে এবং শয়তানের ঢোকার কারণে অনেক সময় অবাধ্য হয়ে যায় আল্লাহ পাকের নাফরমানি করে ফেলে তো নাফরমানির অনেকগুলো কারণ আছে যে বান্দা কেন নাফরমানি করে তো আসুন শুরুতে আমরা বান্দা অবাধ্য কেন হয় কোরআন ও আহাদিসের আলোকে আমরা আমাদের মাশাআল্লাহ আজকে যিনি মোবালিকে দাওয়াত ইসলামে আছে ওনার কাছ থেকে এ সম্পর্কে শুনে আসি জি হুজুর
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসলে আজকের বিষয়টা খুবই চমৎকার আজ আমাদের সমাজে এই যে অন্ধকারাচ্ছন্ন আমাদের মুসলমানের ঘরে সমাজে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে আজকে মুসলমান খুবই গভীর অন্ধকারাচ্ছন্ন জায়গার মধ্যে অবস্থান করছে আসলে আমাদের আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং তাদের নাফরমানি থেকে বেঁচে যদি আমরা থাকতে না পারি আমরা আমাদের দুনিয়া আখেরাত কবর হাসর ফুলসিরাত সব কিছু আমাদের জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে আজ আমাদের ঘর সমাজ অন্ধকারাচ্ছন্ন কিন্তু এই অন্ধকারাচ্ছন্ন এমন নয় যে আমাকে মৃত্যু পর্যন্ত এটা সীমাবদ্ধতা এই অন্ধকারাচ্ছন্ন আমাকে মৃত্যুর সময়ও আল্লাহ নাই করুক আল্লাহ হেফাজত করুক কলমা আটকিয়ে দিতে পারে
জি
ইন্তেকালের সময় তোবাকে পিছিয়ে যেতে পারে শয়তানের প্ররোচনা আসলে শয়তান তো আমাদের সাথে লেগে আছে
অবশ্যই
শয়তান আল্লাহ পাকের সেই যখন আল্লাহ পাক হুকুম করেছিল সিজদা করো সমস্ত ফেরেশতাগণ সিজদা করেছিল কিন্তু শয়তান করে নাই সে এতরাজ করে বসেছে
অথচ সে মুআল্লিমুল মালাইকা ছিল
মুআল্লিমুল মালাইকা ছিল এবং তার অনেক পরিচিতি সে এক এক আসমানে এক একটা নাম ছিল এবং সে মুআল্লিমুল মালাইকা ছিল ইবাদত গুজার ছিল ফেরেশতাদেরকে ওয়াজ করত কিন্তু যখন সে অবাধ্য হয়েছে তখন আল্লাহ পাকের দরবারে সেই ওয়াদা করেছিল, আমি ততক্ষণ পর্যন্ত শান্ত হব না যতক্ষণ না তাদের সিরাতুল মুস্তাকিম রাস্তা থেকে আমি তাদেরকে হটাবো না, তাদেরকে আমি ওই রাস্তা তাদেরকে ভুলিয়ে দিব, অর্থাৎ তাদেরকে বিভিন্ন প্রবৃত্তির মাধ্যমে, বিভিন্ন প্ররোচনার মাধ্যমে, ওয়াসওয়াসার মাধ্যমে, কুমন্ত্রণার মাধ্যমে আমি আপনি আল্লাহর নাফরমানির মধ্যে আমি নিমজ্জিত করে দেব। তো আল্লাহ পাক বলেছিলেন, হে এই শয়তান শুনে রাখো যে আমার বান্দা সে যদি প্রবৃতি তোমার কুমন্ত্রণায় পড়ে, প্ররোচনায় পড়ে, সে যদি আমি আল্লাহর রাস্তা থেকে সরে যায়, সে যদি এই সরার পরে এটা মেহসুস হয়, তার দিলে জাগ্রত হয়, হাই হাই আমার দ্বারা তো আল্লাহ পাকের নাফরমানি হয়ে গেল, এই কথা ভেবে অনুতপ্ত হয়ে সে যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহও বলেছিল শয়তানকে শুনে রাখো আমার ওই বান্দারা মৃত্যুর আগ পর্যন্ত যদি আমি আল্লাহর দরবারে খাস দিলে, এই যে তওবাতুন নাসুহা যদি করে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। দেখেন তো এই ক্ষেত্রে আমরা একটা বিষয় এখানে আমরা বুঝতে পারি, আমি আপনার জিন্দেগির মধ্যে যতই পরিচিত, যতই কুমন্ত্রণা শয়তানের পক্ষ থেকে আসুক, আসলে প্রত্যেকটা মানুষই শয়তানের সেই ভুল বাল কুমন্ত্রণার কারণে গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, অন্ধকারের সেই গর্তের মধ্যে তারা পড়ে যায় প্রত্যেকটা মানুষ। মনে রাখতে হবে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শয়তান সে হাজার চেষ্টা করুক কিন্তু মনে রাখতে হবে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে যে তাওয়াক্কল করে আল্লাহ তার জন্য যথেষ্ট,
যথেষ্ট।
আল্লাহ পাক বলে দিয়েছে না আমরা কত বড় গুনাহগার, আমাদের চেয়ে গুনাহ যত বড় হোক না কেন আমরা গুনাহ করতে করতে সমুদ্র ফেনার চেয়ে বেশি করে ফেলেছি আর কি, কিন্তু মনে রাখতে হবে আমাদের গুনাহের বিশাল পাহাড়ের চেয়ে, বোঝার চেয়ে আল্লাহ পাকের রহমত আর অনেক বেশি।
আসলে ওইটা ওই ঘটনা থেকে আমরা আজ করতে পারি, ফেজান সুন্নতের মধ্যে আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস কাদেরী দামাত বরকাতুল্লাহ আলিয়া উনি লিপিবদ্ধ করেছেন যে বনি ইসরায়েলের সে 100 জন হত্যাকারী,
আল্লাহ,
হ্যাঁ 100 জনকে হত্যা করেছে, 99 জনকে হত্যা করেছে। এরপর প্রতিমধ্যে যখন যাচ্ছিল তখন একজনকে জিজ্ঞেস করলো, ভাই আমি তো 99 জনকে হত্যা করছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? তো সেও নিরাশ করে দিল তাকে, হ্যাঁ একে তো 99 জনকে খুন করছো, মারছো, আবার বলতেছো আল্লাহ তোমাকে মাফ করবে, এটা কোন ধরনের মস্কারির কথা? তো সে কি করলো, রাগান্বিত হয়ে তাকেও হত্যা করে দিল। তাহলে দেখেন 100 জনকে হত্যা করেছে, যদি আমরা দেখি এটা বাহ্যিকভাবে অনেক বড় অপরাধ, মানুষ তো একজনকে হত্যা করলে বা একজনের উপর জুলুম করলে এটাও আমরা অনেক বড় হিসেবে দেখি, কিন্তু 100 জনকে হত্যা করার পরেও যখন সে অনুতপ্ত হলো, অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে মাফি চাওয়ার জন্য কোন এক নেক বান্দার দিকে ছুটলো, আর প্রতিমধ্যে ইন্তেকাল হলো, আল্লাহ পাক
তওবাটা খাস দিলে করার নিয়ত ছিল,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হুজুর যেটা বলছেন যে আল্লাহ পাকের দরবারে যদি খাস নিয়তে তওবা করা হয় তাহলে আল্লাহ পাক বড় বড় গুনাহকে মাফ করে দিতে পারেন। পক্ষান্তরে যেটা উনি শয়তানের ব্যাপারে বলল, আমি এখান থেকে একটা পয়েন্ট চাচ্ছিলাম আপনাদেরকে বলার জন্য, যে শয়তান যার ইলমের মানে তবকা এটা অনেক উঁচু মাপের ছিল, সামান্যতম পরিমাণ অহংকার, আর অহংকার মানে কি, আল্লাহ পাকের অবাধ্যতা, এই সামান্য পরিমাণ অবাধ্যতার কারণে সমস্ত স্টেটাস শেষ হয়ে গেল এবং সে লানত প্রাপ্ত হয়ে গেল।
যত বড় গুনাহগার হই না কেন আমাদের গুনাহের চেয়ে আল্লাহ পাকের রহমতের দরওয়াজা, রহমতের ছায়া অনেক বেশি, কখনোই আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ্য হওয়া যাবে না, যেভাবে আমরা ওই একজন বুজুর্গর কথা আপনি বলেছেন, সেভাবে করে, যেভাবে করে 100 জন কুন করার পরেও সে প্রতিমধ্যে ইন্তেকাল করেছে, আর আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বলে দিয়েছে আমার রহমতের দিকে যেভাবে এগিয়ে এসেছে, সেভাবে যেভাবে এগিয়ে এসেছে তোবার নিয়তে আমার ওই আল্লাহর বলির দরবারে যাওয়ার জন্য আরো অনেক পথ ছিল, কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ওই জায়গাটা সংকুচিত করে দিয়েছেন। আল্লাহু আকবার, রহমতের ম্যাফে ওই ব্যক্তি তওবার দিকে বেশি গিয়েছিল, ম্যাফ সংকুচিত করার কারণে আল্লাহ পাক তার বেহেজা মাফ করে তাকে।
এখানে একটা বিষয় হুজুর, ওলামায়ে কেরাম বলেন না যে আল্লাহ পাকের ব্যাপারে যে যেমন ধারণা করবে সে তেমন পাবে,
অবশ্য অবশ্য।
যদি আমরা আল্লাহ পাকের হ্যাঁ অবাধ্যতা হয়েছে, হবে, যেহেতু নফসানিয়াত আছে, শয়তানের ধোকা আছে, সবকিছু আছে, কিন্তু আমরা যদি আল্লাহ পাকের ব্যাপারে ধারণা রাখি যে না আমার মওলা আমাকে মাফ করবে,
অবশ্যই
আমার মওলা আমাকে মাফ করবে, তাহলে আল্লাহ পাক আমাকে মাফ করবে।
এটা তো ফয়জানুস সুন্নতের মধ্যে আরেকটি ঘটনা, আমার আমিরুল সুন্নত এনেছে দুই ভাই ছিল,
জি জি, এক ভাই
নেককার, এক ভাই নেককার ছিল আর এক ভাই বড়ই গুনাহগার ছিল। মৃত্যুর সময় এসেছে, তখন বলছে ভাই তোমাকে তো অনেক বুঝিয়েছি তুমি নাফরমানি না করতে, এখন তো তোমার মৃত্যুর সময় চলে এসেছে, তুমি ইন্তেকাল করে ফেলবে, এখন তুমি কি করবা? ওই গুনাহগার ভাই বলল, আচ্ছা ভাই বলো তো কিয়ামতের ময়দানে যদি
আমার
আল্লাহ পাক আমার সে আমলনামা যদি বিচার কার্য সম্পাদন করার জন্য যদি আমার মায়ের হাতে দেয়, তাহলে বলো তো আমার মামার জন্য কি বিচার সম্পাদন করবে, কি বিচার করবে? তখন বলছেন নিশ্চয় মা তো তোমার জন্য ভালোই চাইবে, ভালো কিছু বিচার কার্য সম্পাদন করবে। ওই গুনাহগার ভাই বলল যে আমি বলছি ইন্তেকালের আগে আমার মায়ের চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি আমার মোলা দয়ালু। ইন্তেকালের পরে স্বপ্ন দেখছেন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। ও ভাই জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার ভাই, তুমি তো অনেক বেশি গুনাহগার ছিলে, তুমি তো বদকার ছিলে, কিন্তু তুমি জান্নাতে ঘোরাফেরা করছো। তখন বললেন ওই যে ইন্তেকালের আগে আল্লাহ পাকের প্রতি আমার যে হোসনে জন ছিল, আমি
সুধারণা
ছিলাম, সুধারণা ছিল। ওটা আপনি একটু আগে বলেছেন আল্লাহ পাককে যে যেভাবে ধারণা নেই আল্লাহ পাক তার জন্য সেরকম, ওই ব্যক্তি কথাটা বলার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে জান্নাত দান করেছে।
জিজুর আমরা মাশাআল্লাহ আলোচনা অন্যদিকে হয়ে যাচ্ছিল হয়তোবা, এগুলোও দরকার ছিল যে আল্লাহ পাকের প্রতি সুধারণা। যেটা আমরা জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে অবাধ্যতার আসলে মূল কারণ কি, আমরা কেন নাফরমানির দিকে যাই,
কয়েকটা বিষয় এ ব্যাপারে আছে। আমি যদি সর্বপ্রথম একটা কোরআনে পাকের আয়াতে দেখি, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আল্লাহ তার রসুলের অবাধ্যতা করে সে সুস্পষ্ট পদভ্রষ্টতায় পতিত হয়। অবাধ্যতা, এটা কয়েকটা কারণ হতে পারে। নাম্বার এক, শিরিক করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় নাফরমান। বলা হচ্ছে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। সমস্ত গুনার ক্ষমা আছে, কিন্তু আল্লাহ পাকের সাথে শরীক করা মুশরিকের গুনাহ কখনো ক্ষমা হবে না। নাম্বার দুই, ফরজ ইবাদত ত্যাগ করা, ফরজ ইবাদত ত্যাগ করা এবং অলসতা করা, যেমনটি নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে এই ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে আমরা মুসলমান কেমন গাফিল, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, হ্যাঁ হজ ফরজ হওয়ার পরে আমাদের হজ করার সেই মন মানসিকতা সৃষ্টি হয় না। জাকাত, জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রেও জাকাত দেওয়ার মন মানসিকতা আমরা বানাই না। এই সব কিছুর কারণে আমরা ইবাদত থেকে এবং আল্লাহ পাকের সেই অবাধ্যতার কারণে অন্ধকার সেই গহ্বর আমরা পড়ে যাচ্ছি। এ ব্যাপার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের ও তাদের কুফরের মধ্যে পার্থক্যকার বিষয় হলো সালাত, যে তা ত্যাগ করলো সে কুফরি করলো। মুহাদ্দিসগণ এই হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে ত্যাগ করলে সে কুফরি করলো, মানে সে অস্বীকার করলো নামাজকে, মানে শুধু না পড়লেই কুফরি হয়ে যাবে না। এটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোল। নাম্বার তিন, পিতামাতার অবাধ্যতা, সমাজের মধ্যে বুড়ি বুড়ি একেবারে আমাদের সমাজ আজ কেন দিন দিন অন্ধকার, সেই অন্ধকারচ্ছন্ন তারা এই আলোর পথ হারিয়ে ফেলছে, অন্ধকার রাস্তার মধ্যে তারা নিমজ্জিত হয়ে যাচ্ছে। পিতামাতার সাথে দুর্ব্যবহার করা, হ্যাঁ, এবং অবাধ্যতা করে কবিরা গুনাহ সংগঠিত করে ফেলা, যেমনটি আল্লাহ পাক একত্রে বলেছেন ফালা তাকুল্লাহুমা উফফিম ওয়ালা তানহাহুমা, বলা হচ্ছে তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং ধমকও দিও না, ধমকও দেওয়া যাবে না, কিন্তু এটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় কবিরা গুনাহের অন্যতম হলো পিতামাতার অবাধ্যতা। আমরা অন্ধকারে কেন যাচ্ছি, আলোর পথ আমরা হারিয়ে ফেলছি কেন? নাম্বার চার, মানুষের হক নষ্ট করা। দেখেন অন্যের সম্পদ আত্মসাত, জুলুম, প্রতারণা, অন্যায়ভাবে মানুষের অধিকার হরণ করা, এটা আল্লাহ তাআলার নাফরমানি ছাড়া কিছুই নয়। এই ক্ষেত্রে আমার আল্লাহ পাক বলছেন মানুষকে তাদের প্রাপ্য বস্তু থেকে বঞ্চিত করো না, মানুষ যে যেটা পায় সেক্ষেত্রে। নাম্বার পাঁচ, মিথ্যা বলা ও প্রতারণা করা, মিথ্যা ও ধোকাবাজি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ আছে। দেখেন আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের আশপাশে এই মিথ্যার এবং ধোকাবাজিতার খুবই ছড়াছড়ি হয়ে গেছে, যে ক্ষেত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। এরপর হচ্ছে নাম্বার ছয়, গীবত, অপবাদ, পরনিন্দা, আল্লাহু আকবার, কারো অনুপস্থিতি তার অপছন্দনীয় কথা বলা গীবত। গীবতের সঙ্গে হচ্ছে সহজ এটাই যে আমি অন্য ভাইয়ের কথা বলতে গেলে ওই কথাটা যদি সে শুনে, সে তার কাছে দোষটা আছে, তারপরে আমি তারপর নিন্দা করা, গীবত করা, এক্ষেত্রে আমার আল্লাহ পাক সূরা হুজরাতের মধ্যে একদ ভাই বড় চমৎকার বা বলেছেন, 12 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাদ দন্নি, বলা হচ্ছে হে ইমানদারগণ তোমরা যে ইজতানিবু বেঁচে থাকো, কাসীরাম মিনাদ দন্নি অধিক ধারণা থেকে।
আল্লাহ,
আমরা ধারণা করতে গিয়ে অনেক কিছু আমরা এই আলোর পথ হারিয়ে ফেলছি, বলা হচ্ছে কিছু কিছু ধারণা এটা গুনাহ হয়ে যায়,
গুনাহ হয়ে যায়।
ওয়ালা তাজাসসু, তোমরা দোষ তালাশ করো না, মানুষের দোষ তালাশ করো না, এক অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান, যে তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো, অথচ এটা তোমরা নিজেরাও পছন্দ করো, গীবত করলে এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার এমন সমান হয়ে যাবে, এরকম বরাবর হয়ে যাবে, বান্দার দোষ তালাশ করা যাবে না, বান্দার ব্যাপারে কুধারণা করা যাবে না, সুধারণা করতে হবে। এই সব কিছুর ব্যাপারে আমার আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাককে ভয় করো, নিশ্চয় আমার আল্লাহ, যদি এই সব কিছু তোমাদের গুনাহ সংগঠিত হয়ে যায়, তোমরা কুধারণ করে ফেলেছ, তোমরা মানুষের দোষ তালাশ করেছ, গীবত করে ফেলেছ, সব কিছুর জন্য আমি আল্লাহর কাছে তওবা করো, সব কিছুর ক্ষেত্রে সমস্ত অন্ধকারের জন্য রাস্তার জন্য একটা আলোর পথ হচ্ছে তওবা।
আল্লাহ,
আমার আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি আল্লাহ এগুলো করার পরে যদি তোবা করো খাস দিলে আমি আল্লাহ দয়ার চাদর তোমাদের জন্য বিছিয়ে।
আপনি এখানে অবাধ্যতার ক্যাটাগরি বয়ান করেছেন, যে অবাধ্যতা কি কি কারণ, মানে কোন কোন বিষয়গুলোকে অবাধ্যতার কাতারে ফেলা হয়। আচ্ছা, এখান থেকে যদি আমি শুধু নামাজকে নিয়ে নেই,
জি,
একে তো কিতাবের মধ্যে এসেছে যে নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে হিফাজত করে।
জি জি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
সুবহানাল্লাহ। তো এখন নামাজই যদি বান্দা না পড়ে, তাহলে সে মানে একের পর এক গুনাহের কাজ তো করেই যাবে, একের পর এক অবাধ্যতা তো করেই যাবে। আচ্ছা, কিতাবের মধ্যে এটাও এসেছে যখন কোনো বান্দা একটি গুনাহ করে তার কলবের মধ্যে
যে একটা দাগ
দাগ পড়ে যায়,
হাদিস।
এখন আপনি যে অবাধ্যতার কথা বলেছেন এতক্ষণ, যে এটা করলে অবাধ্যতা, যেটাই আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা সেটাই হচ্ছে অবাধ্যতা, সেটা যেটাই হোক, মা বাবার নাফরমানি হোক, মিথ্যা হোক, গীবত হোক, দোষ তালাশ হোক, যাই হোক, তো এখন বান্দা যখন গুনাহের পর গুনাহ করেই যায়, গুনাহের পর গুনাহ করেই যায়, তখন বান্দার অন্তরে কালো কালো দাগ পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, যখন দাগের সংখ্যা বেড়ে যায়, সেটা এত বেশি কালো হয়ে যায় এবং অন্তরটা এত বেশি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় যে সে আর ভালো কিছু দেখে না, সে আল্লাহ পাকের আর আনুগত্য করার মতো সেই মন মানসিকতা রাখে না। হ্যাঁ, তাকে কেউ বললেও সে সেটা শুনে না, তার থেকে ভালো লাগে না, সে সেই
এমন অবাধ্য হয়,
জি, সে তার ওই ডেইলি লাইফেই ফিরে যায়, সে যেভাবে অবাধ্য থাকে অবাধ্যতা। তো এখন বান্দা অবাধ্যতা এটার চাদরে থাকে, তো এটার চাদরে যদি থেকে দুনিয়া থেকে চলে যায়, হ্যাঁ, ওই বান্দার জন্য আফসোস,
আফসোস, শত কোটি আফসোস। দেখেন, আমার আল্লাহ পাক বলছেন না যে বান্দা, আমি আল্লাহ পাক চাইলে তোমাদেরকে যারা জান্নাতি তাদেরকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছাতে দিতে পারতাম, যারা জাহান্নামে তাদেরকে সরাসরি জাহান্নামে চলে যাও। আল্লাহ পাক তো সকল ক্ষমতাধরকে, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন
কদীর,
কিন্তু এই যে অল্প হায়াত, অল্প এই বয়স ভিত্তিক আমাদের যে একটা হায়াত মোদ দান করেছেন, কেন, আহসানু আমালা, আমরা যেন উত্তম আমল করতে পারি, আমরা যেন এমন আমল করি যে আমল করার কারণে আমাদেরকে এই কি আমরা যেন জান্নাতে যেতে পারি। একটা সূক্ষ্ম বিষয় এখানে লিয়াকত ভাই, সেটা হচ্ছে অনেক বান্দা যে নামাজ ছেড়ে দেয়, ওই এবাদত ছেড়ে দেয়, সে বলে কি যে এটা তাকদীর আছে, এটা আল্লাহ পাক আগে থেকে লিখে রেখেছেন, আল্লাহ পাক যেভাবে আমাদেরকে লিখেছেন আমরা সে পথে যাব।
আচ্ছা, অনেক এরকম ভাষ্য এটাও থাকে যে শুধু কি নামাজ পড়লেই জান্নাতে যাবে, আরো কত ভালো কাজ আছে।
এটা এই যে আমি হাদিসে পাক বলেছি যে নামাজের এবং কুফর এবং মুসলমান মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, এই যে এভাবে করা, অর্থাৎ অনেকে যদি কিতাবের মধ্যে এসেছে একজন ব্যক্তিকে আপনি নামাজের জন্য ডেকেছেন, সে যদি বলে যাও আমি নামাজ পড়বো না, এক্ষেত্রে বলা হয়েছে মানে কুফরের সম্ভাবনা আছে, ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য এক্ষেত্রে মানে অস্বীকার করার যে একটা বিষয়টা পাওয়া যায়। অনেক ব্যক্তি বলে যে না, আল্লাহ পাক তো তাকদীরে লিখে দিয়েছে, যেটা তাকদীর আছে সেটা হবে না। প্রিয় ভাই আমার, দেখেন দুনিয়াবি যদি একটা উদাহরণ দিই, আমরা যখন ওষুধ ফার্মেসি থেকে নিই, এই ওষুধ নেওয়ার পর ওষুধের মধ্যে লেখা থাকে ডেট, এক্সপায়ার ডেট কোনটা, যে এত তারিখে এই এক্সপায়ার ডেট এটা চলে যাবে। আচ্ছা বলুন তো, যদি ডাক্তারের ওই ডাক্তার ওষুধটা যদি তারা যদি আগে মানে ডেট মানে এক্সপেক্টেড যেটা, এটা যদি লেখে না দেয় আপন সময়ে কি ওই ওষুধের ডেট শেষ হলে শেষ হয়ে যাবে না?
অবশ্যই।
ওরা লিখে দেওয়ার কারণে কি ডেট শেষ হয়ে যাবে না? এটা একটা নির্দিষ্ট সময়,
এটা আমাদেরকে সতর্কবার্তা দিচ্ছে,
আমাদেরকে সতর্কবার্তা দিচ্ছে
এরপর আর খাওয়া যাবে না,
মানে এরপরে খাওয়া যাবে না, কিন্তু এরপরেও লিখে দেওয়ার পরেও যে ওনার ডেট শেষ হয়ে যাবে এমনটা তো কথা না, কয়েকদিন আর থাকতে পারে। তদ্রূপ আল্লাহ পাক আমাদেরকে রুহের জগতের মধ্যে আমাদেরকে যে আমরা কোন পথে আমাদের আদত অভ্যাস কিরকম সে অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে তাকদীর লিখেছে।
আল্লাহু আকবার।
আমাদেরকে আল্লাহ পাক লিখে দেওয়ার কারণে আমরা বাধ্য হই নাই, কিন্তু আমাদের অভ্যাসের কারণে, আমাদের আদতের কারণে আল্লাহ পাক সেভাবে আমাদেরকে লিখিয়ে দিয়ে।
জি জি।
আমরা কেমন অন্ধকারের গর্তের মধ্যে আমরা চলে যাচ্ছি।
জি জি। এই খেলা যে ওইটাই বললাম যে অন্তর কালো হয়ে গেছে।
জি, অন্তর কালো হয়েছে, দাগ পড়তে পড়তে, মানে সে আর আসলে হাদিসে পাক আছে দিলের মধ্যে বাম পাশে একটা গোস্তের টুকরা আছে, যে গোস্তের টুকরা সঠিক হলে সমস্ত শরীর সঠিক, তার থেকে ইবাদতে মজা লাগবে, তার থেকে কোরআন পাকের তেলাওয়াত করলে চোখ দিয়ে পানি চলে আসবে, দুরুদে পাক পাঠ করলে তার থেকে স্বাদ লাগবে, আমার রসুল দিদার জন্য সে পাগল পারা হয়ে যাবে। আর যদি ওই যে গোস্তের টুকরা ওয়াহি আলাল কলব, এটা হচ্ছে কলবের যে গোস্তের টুকরা আছে, এটা যদি আপনার কি হয়ে যায়, বিগড়ে যায়, এটা যদি ব্যতিক্রম হয়ে যায়, তাহলে তার থেকে তার ইবাদত ভালো লাগবে না, রিয়াজত ভালো লাগবে না, দুরুদে পাক ভালো লাগবে না, তার থেকে কোরআনে পাকের তেলাওয়াত ভালো লাগবে না। দেখেন এই ক্ষেত্রে আমরা মুসলমান কোথায় গিয়ে বসেছি, আমরা কোথায় চলে গেছি, কেমন অন্ধকারে গর্তের মধ্যে আমরা পতিত হচ্ছে দিন দিন। আর সবচেয়ে মারাত্মক বিষয় কি জানেন লিয়াকত ভাই, আসলে এগুলি বলতে হচ্ছে, রাস্তা বন্ধ করে, রাস্তা বন্ধ করে বিশাল জামায়াত কোথায়, রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া অফ, একটা মানে বিষয়টা আপনি দেখেন, ওই সময় যদি আমার অপর পাশে যদি একজন রোগী যদি সে অসুস্থ হয়ে যায়, অ্যাম্বুলেন্স আসতে পারবে? আমার আমির আহলে সুন্নত বড়ই চমৎকার বলেছেন, বলেছেন ঈদে মিলাদুন্নবীর সময় যে তোমরা মেহফিল করছো, মেহফিলটা যেন রাস্তার মধ্যে না হয়, কারণ একটা কুকুর সে যদি তার বাচ্চাদেরকে রেখে বাচ্চাদের খাবারের জন্য যদি অপর পাশে যায়, এই মেহফিলের কারণে ওই খাবারটা নিয়ে অথবা দুধ পরিবেশন করার জন্য ওই কুকুরটা তার বাচ্চাদের কাছে পৌঁছাতে পারবে না, এটা তার উপরে কি হবে, নির্যাতন হবে, তার উপরে অমানবিক আচরণ হবে। এক্ষেত্রে আমি একটা আয়াতে পাক নোট করেছি, সূরা মাইদার 51 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইমানদারদেরকে বলেছেন একটা বার চিন্তা করি, অন্তরের কান দিয়ে শ্রবণ করি, লা তাত্তাখুযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসরাদেরকে গ্রহণ করিও না। ইমানদারকে বলছেন তারা এক অপরের বন্ধু, ইহুদি নাসারা তারা এক অপরের বন্ধু, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, বলা হচ্ছে আর তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত।
আল্লাহু আকবার।
নাসকাতাই কোরআনে পাকের নাসকাতাই দ্বারা বলছেন কি, সে তাদের অনুসরণ যারা করবে, তাদের কথাবার্তা বলবে, হ্যাঁ তাদেরকে মানবে, তারা তাদের অন্তর্ভুক্ত। একটাবার চিন্তা করেন, বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়ত দেন না। এই যে হেদায়তের নূর, তা আমরা সেখানে নিবি দিয়েছি অন্ধকারের জন্য, হেদায়তের নূর, আলোর নূর, আলোর পথ আমরা কোথায় হারিয়ে ফেলছি? আমরা মুসলমান দাবি করি, আমরা ইমানদার দাবি করি, কিন্তু আমার সম্পূর্ণ, আমার মাথার চুলের স্টাইল বলেন, আমার কাপড়ের স্টাইল বলেন, আমার চলাফেরা, আমার ধরন, হ্যাঁ আপনি ওদের ইহুদি নাসারাদের যতবার নাম নেই, আল্লাহ পাকের ততবার কি তারা নাম নেই? এটা খুবই একটা মারাত্মক বিষয়, বর্তমানে আমরা কেন দিন দিন অন্ধকারের সেই রাস্তার মধ্যে চলে যাচ্ছি, আলোর রাস্তা হারিয়ে ফেলছি। অন্যতম মাধ্যম হচ্ছে তাদেরকে অনুসরণ করা, তাদেরকে অনুকরণ করা, তাদেরকে অনুকরণ করলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, কিয়ামতের ময়দানে সংগঠিত হবে। আল্লাহ নাই করুক যদি তাদের সাথে আমাদের কিয়ামতের ময়দানে সংগঠিত হয়ে যায়।
আলমার ও যে যার সাথে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে।
জি,
তো আমাদের মহব্বত কার সাথে এটাও আমরা একটু পরীক্ষা করি, যদি আমাদের অ্যাটাচমেন্ট, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা আল্লাহ এবং তার রসুলের সাথে না হয়, দুনিয়াদারদের সাথে হয়, বা যারা গুনাহগার তাদের সাথে হয়, বা যারা ইসলাম থেকে দূরে তাদের সাথে হয়, তাহলে আল্লাহ না করুক যদি তাদের সাথে আমাদের হাসর হয় তাহলে কে বাঁচাবে আমাদেরকে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। দর্শকরা অনেক অপেক্ষায় আছেন, কল করেছেন অনেকে, আসুন কিছু কল অনুষ্ঠানে আমরা সামিল করে। জি,
আমার দেশের বাড়ি বরিশাল পটুয়াখালী, আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, ভালো লাগে। আমি সবসময় আমার আত্মীয় স্বজন আমি সবারই বলি যে এই চ্যানেলটা দেখার জন্য, বিশেষ করে আমার মা আছে, বোন আছে, তাদেরকে আমার মাও বর্তমানে দেখে।
আচ্ছা মার্শাল মারহাবা, জি পরবর্তী কল।
বাংলাদেশ
আপনাকে
বা আমল মুখলিস আলিমুদ্দিন হিসেবে কবুল করুন। পরবর্তী কল।
আমি চট্টগ্রাম উত্তর জেলা সীতাকুণ্ড থানা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ রবিউল হোসাইন আত্তারি। আমি একটি নাচ শুনতে চাই, আমার প্রিয় মদিনা। এই নাচটি শুনিয়ে দিলে খুশি হব।
মাশাআল্লাহ রবিউল ভাই, আপনাকে চিনেছি। আল্লাহ পাক আপনাকে আরো বরকত দান করুক ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব। পরবর্তী কল।
দিনাজপুর মোহাম্মদ সিপাহিউল্লাহ। জিকির কালাম শুনতে চাই, আমি পাপি চাই ক্ষমা, মাফ করো আমার সব গুনাহ।
আজকের টপিকের সাথে আপনি মিলিয়ে একেবারে কালামের রিকোয়েস্ট করেছেন। আল্লাহ আমাদের সবার গুনাহকে মাফ করুক। আসুন কালাম শুনি, যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের নাথখা ইকবাল ভাই। জিজুর কালাম শুনুন।
নে দিদার দাও প্রিয় নবী ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা আমায় কাছে দেখে না মদনী মদিনে বালে আমায় কাছে দেখে না মদনী মদিনে বালে প্রেমের শোধা পান করা না প্রেমের শোধা পান করা না মদনী মদিনে বালে আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা
আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচার অন্যতম একটি উপায় হচ্ছে ইয়াদে নবীতে ডুবে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াদ করা, ওনার স্মরণে নিজের জীবনকে অতিবাহিত করা, ওনার পদাঙ্ক অনুসরণ করা। ইনশাআল্লাহ আরও তো শুনবো, একটি টিজার আছে আমাদের অনুষ্ঠানে, আসুন সেই টিজারটি আমরা একটু দেখে নিই।
যে পথ সফলতার পথ, যে ভান্ডার দুনিয়া ও আখেরাতের বরকত ও কল্যাণের। আপনিও যদি চান এই অমূল্য সম্পদের অধিকারী হতে, তাহলে আজই আপনার সন্তানদের ভর্তি করুন জামিয়াতুল মদিনায়।
মাশাআল্লাহুল করিম, আমরা জামিয়াতুল মদিনার একটি টিজার দেখেছি, প্রোমো দেখেছি। জামিয়াতুল মদিনা কি? দাওয়াত ইসলামীর অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে একটি ডিপার্টমেন্ট হচ্ছে জামিয়াতুল মদিনা, অর্থাৎ যেখানে আলেমে দিন তৈরি করা হয়। শুধু আলেমে দিন নয়, বরং মুখলিস বা আমল আলেমে দিন তৈরি করা হয়, যেখানে আলহামদুলিল্লাহ আলেমে দিন তো হয় সাথে সে একজন সুন্দর আখলাকের অধিকারী হয়ে যায়। আচ্ছা, আলেমে দিনের ফজিলত কি? হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, ওই আলেমে দিন অনেক উত্তম যদি তার প্রয়োজন পড়ে তো উপকার পৌঁছিয়ে দেয়, যদি তার থেকে উদাসীনতা হয় তাহলে নিজেকে অমুখাপেক্ষী রাখে। আলিম ও আবিদের মধ্যে 100টি স্তর রয়েছে, আর প্রতিটি স্তরের মাঝখানে এতটুকু দূরত্ব যতটুকু একটি শক্তিশালী ঘোড়া 700 বছর দৌড়ে অতিক্রম করতে পারবে। হাদিসে পাকে আরও রয়েছে, মমিন আলিম, শুধু আলিম নয়, মমিন আলিম মমিন আবিদের উপর 70 স্তর বেশি মর্যাদা রাখে। তো আমরা অনেক ফজাইল আলিমি দিনের শুনি, শুধু তাই নয়, যদি কোনো বংশের মধ্যে একজন আলিমি দিনও থাকে, সে আলিমি দিন কাল কিয়ামতের দিন তার পরিবারের জন্য শাফাআত করবে, তার বংশের জন্য শাফাআত করবে, কত বড় নিয়ামতের বিষয়। তো জামিয়াতুল মদিনায় প্রতি বছরই অ্যাডমিশন হয় ভর্তি চলমান হয়, ভর্তি অনেক ছাত্ররা হয়ে থাকে। তো যে সকল দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বা পরবর্তীতে এই অনুষ্ঠান দেখবেন, আমি আপনাদেরকে বলছি যে আপনার ঘরেও তো ছেলে আছে, আপনার ঘরেও তো মেয়ে আছে, তো একজন সন্তানকে অন্তত আলিমে দিন বানান। এই আলিমে দিন ইনশাআল্লাহুল করিম আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। এই আলিমে দিন আপনার জন্য কাল কেয়ামতের দিন শাফাতের মাধ্যম হবে। এই আলিমে দিন আপনার খেদমতগার হবে। জি হ্যাঁ, এখন সন্তানরা বড় হয়ে গেলে মা বাবাকে আর সেভাবে খেদমত করে না যেভাবে খেদমত করার হক রয়েছে। তো একজন আলিমে দিন যদি পরিবারে থাকে, সে আলিমে দিন খফে খোদাওয়ালা হবে, সে আলিমে দিন ইশকে রসুলের মধ্যে ডুবে যাবে। তো ওই আলিমে দিন থাকলে আপনার পরিবারের মধ্যে আপনার পরিবার তো সোনাই সোহাগা হয়ে যাবে। তো জামিয়াতুল মদিনায় ভর্তি এখন চলমান রয়েছে। আপনারা যারা নিজের সন্তানদেরকে কোথায় ভর্তি করাবেন, কোথায় আলিম বানাবেন, কোন প্রতিষ্ঠানে দিবেন, তাদের জন্য বলছি চিন্তার কোনো কারণ নেই। দাওয়াত ইসলামী আপনাদের হাতের নাগালেই আছে। বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে আমাদের জামিয়াতুল মদিনা রয়েছে। তো 16 জুলাই পর্যন্ত অ্যাডমিশন চলমান আছে। 16 জুলাইয়ের আগে আগে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে আলিমে দিন বানাতে চাচ্ছেন, আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করতে পারবেন এবং আপনার সন্তানকে একজন মুখলিস বা আমল আলিমে দিন হিসেবে আপনি দেখতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। অনুষ্ঠান চলছে অন্ধকার থেকে আলোর পথে, আলোচনা চলছিল আল্লাহ পাকের অবাধ্যতা থেকে বাধ্যতার দিকে আমরা কীভাবে যাবো। জি হুজুর, অনুষ্ঠানের সময় তো একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তো আল্লাহ পাকের অবাধ্যতা থেকে বাধ্যতার দিকে আমরা কীভাবে আসতে পারি? একটা তো বলেছেন আপনি তওবা। জি, আর
ইনশাআল্লাহুল করিম এই অন্ধকার থেকে বের হয়ে আলোর পথ আসার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআন এবং হাদিসের নূর নিজের দিলের মধ্যে বসিয়ে নেওয়া। তো যেভাবে আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনার কথা বলা হচ্ছে, আসলে জামিয়াতুল মদিন এটা হচ্ছে দরসে নিজামি, যেটা যেই দরসে নিজামি থেকে পড়ে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলেম দিন হয়েছেন। ওই ধরনের অর্থাৎ যেখান থেকে পড়লে প্রকৃত কিতাবাদি বোঝার, কোরআন এবং হাদিস বোঝার জন্য যেটা প্রয়োজন, এটার কারণে কি হবে, অন্ধকার থেকে আলোর পথে
ফিরে আসা যাবে,
ফিরে আসা যাবে, সহজ হবে। তো সম্ভব হলে আমরা এটাও আঁকড়ে ধরি। আর তোবার ব্যাপার আমরা যেটা বলছিলাম, আসলে শুধু তোবা তো আমরা কয়েকটা ফজিলত বলেছি, তোবা করলে একজন বান্দা কেমন আল্লাহ পাকে গ্রহণযোগ্য প্রিয় বান্দা হয়ে যায়। বলা হচ্ছে তোবা এটা এমন একটা বিষয় যে জীবনের সমস্ত গুনাহ মাফ করে। হ্যাঁ, আত্তা ইবু মিনা দাম্বি কামাল্লা দাম্বালাহ। বলা হচ্ছে তোবাকারী ব্যক্তি এমন সে যেন আজকে তার মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে আগমন করে। যেদিন আমরা পৃথিবীর জমিনে এসেছি কোনো গুনাহ আমাদের ছিল না, যে সেই দিনের মতোই বান্দা তোবা করলে চলে আসে। তো এটা তো আছে, আরো আমরা বলবো। আর একটা বিষয় আপনি বলেছিলেন দুরুদে পাক, হার দরদ কি দাওয়াহে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, তাআবিজে হার বালাহে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আপনি যতই ফেরেশানির মধ্যে আছেন না কেন, দেখুন আপনি যে দুনিয়ার ফেরেশান গ্রস্তর মধ্যে, ঋণগ্রস্ততার মধ্যে আপনি আছেন, আপনি দুরুদে পাক পড়েন। বান্দাকে বলতো শোনা যায়, হুজুর আমি এমন এমন ফেরেশানির মধ্যে আছি, আমার দুঃখ এমন বেশি আমাকে গ্রাস করেছে, আমি যেদিকে যাই সেদিকে আমি নৈরাশ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমি পৃথিবীতে হারিয়ে যাই, মনে হচ্ছে আমি মানে জীবনটা কেন রেখেছি মাযাল্লাহ বলতে। তো আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ও প্রিয় আমার ভাই, আপনি নামাজের মধ্যে খুশু হুজু কতটুকু রেখেছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি কতটুকু আপনি নামাজ পড়ার মতো পড়েছেন, হুজুর কল্প কি আপনার মধ্যে ছিল, আপনি ফেরেশানি কত মানুষকে বলে বেড়াচ্ছেন। আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনি আজকের দৈনিক কতবার আপনি দরুদ পাক পাঠ করেছেন। আরে ভাই, আপনি মানে ফেরেশান দূর করার মতো মাধ্যম হচ্ছে দুরুদে পাক নামাজ, আপনি কতটুকু দুরুদে পাক পাঠ করেছেন, আপনি কতটুকু হালাল উপার্জন করেছেন, কতটুকু আপনি হালাল বক্ষণ করেছেন, কতটুকু আপনি মা বাবার খেদমত করেছেন, এসব কিছুই তো আপনার ফেরেশানি দূর করার অন্যতম মাধ্যম। আর অন্যতম মাধ্যম হচ্ছে ফেরেশানি দূর হওয়ার তওবা। আমরা মনে করি যে এখন তো আমার 30 বছর হয়েছে, 35 বছর হয়েছে, 50 পার হয়ে যাক, তখন না হয় তোবা করে নিব, তখন না হয় আমরা আল্লাহর দরবারে ইবাদত রিয়াজত শুরু করে দিব।
আল্লাহ আল্লাহ,
সময় আসে নাই। ও আমার প্রিয় ভাই, আপনাকে আমি বলতে চাই যে আমি আপনার চেয়ে কম বয়সী, 20 বছর, 25 বছর, 15 বছর কত মানুষ আমার চোখের সামনে ইন্তেকাল করে ফেলেছে।
বেওয়াফা দুনিয়া পে মত কর এতবার, তু অচানক মৌত কা হোগা শিকার।
হ্যাঁ হ্যাঁ, বেশক আমি আপনি ভাবছি বয়স একটু হোক, তারপর না হয় আল্লাহ পাকের ইবাদত রিয়াজত করে তোবা ইস্তিগফার করে পাক্কা ইমানদার মুত্তাকি হয়ে যাব। আর আপনি যে 30 বছরের আপনি যুবক, আপনি 50 বছর চিন্তা করছেন, আরো 20 বছর পরে আপনি যে সময় চিন্তা করছেন এর 1 ঘন্টা পরে কি আপনার গ্যারান্টি আছে? আপনি রাত্রে বলছেন রাত্রি যে আপনি পার হয়ে আগামী সকাল আপনি পাবেন, এটার কোনো গ্যারান্টি আপনার আছে? সেজন্য বলবো এই সব কিছুর ক্ষেত্রে শয়তান আপনার দিলের মধ্যে বাসা বেঁধেছে, আপনাকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণ অন্ধকারচ্ছন্ন সেই অবস্থার মধ্যে আপনাকে ছেড়ে দিয়েছে। তো আমাদের উচিত যেভাবে আমরা আমাদের দুনিয়াবী রোগের কারণে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, যথাযথ আমরা ওষুধ সেবন করি, আর ওষুধ সেবন ততদিন পর্যন্ত আমরা জারি রাখি যতদিন না আমাদের শরীর কোন একটা অংশ অসুস্থতা সুস্থতা বোধ না করে।
জি,
এটা তো 100%। তো এই সব কিছুর বিনিময়ে একটা আলামত পাওয়া যাচ্ছে আমি আপনার থেকে, সেটা হচ্ছে দিলের রোগ, ইমানের রোগ। ইমান আমি আপনার দুর্বল হয়ে গেছে, ইমানের রোগ আমি আপনাকে আক্রান্ত করে ফেলেছে। আর দুনিয়াবী রোগের জন্য কত না আমরা টেনশন করি, তো এই ইমানের রোগের জন্য আমাদের করা উচিত আরো বেশি থেকে বেশি ইবাদত রিয়াজতের মধ্যে আমাদেরকে নিমজ্জিত করা উচিত, আরো বেশি থেকে বেশি কোরআনে পাক তেলাওয়াত করা উচিত, দুরুদ শরীফ পাঠ করা উচিত, সকাল বিকাল ইস্তিগফার করা উচিত এবং তোবা করা উচিত। বলা হচ্ছে সূরা মায়দার 39 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বড় চমৎকার বলেছেন, বলা হচ্ছে ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যাকান জুরিমান তাকুবাত, বলা হচ্ছে যে ব্যক্তি জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় তবে আল্লাহ পাক অনুগ্রহ সহকারে তার প্রতি ফিরে চাইবেন, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে যদি আমরা দেখি সংক্ষেপে, তওবা খুবই উন্নত ও অনন্য একটি বিষয়। যত বড় গুনে গাড়ি হোক না কেন, যদি তা থেকে তওবা করে নেওয়া হয় তবে আল্লাহ পাক তার হক যে ক্ষমা করে দেন আর তওবাকারীকে আখিরাতের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। যেখানে একজন বেদর্মীও যদি কলমা পড়ে, একজন বেদর্মী মুশরিক অথবা অমুসলিম যদি কলমা পড়ে, কলমা পড়ে আল্লাহর দরবারে তওবা করে, বলা হচ্ছে সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তো আমরা যে আজকের আমার আল্লাহ পাক ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমার আল্লাহ তওবাকারীকে অনেক বেশি পছন্দ করেন, আমি সর্বশেষ তওবাকারী মুমিনের একটা উদাহরণ আমি বলবো যেটা মাশাআল্লাহ আজকের বিষয়ের মধ্যে আছে। হযরত শেহের বিন হাওসাব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন, একবার হযরত ঈসা আলাইহিসসালাম তার হাওয়ারিদের সাথে বসেছিলেন, হঠাৎ একটি পাখি যার ডানায় মুক্তা এবং ইয়াকুত লাগানো ছিল এবং তা অন্যান্য সকল পাখির চেয়ে সুন্দর ছিল, এসে তার সামনে লুটুপুটু করতে লাগলো, যার ফলে তার চামড়া ছিলে গেল এবং তা খুবই কুৎসিত লাগছে, ঠাকের মতো দেখতে লাগলো। অতপর সে একটি নালার নিকট এলো আর কাদাই লুটুপুটি খেলে খেতে লাগলো, যার ফলে সে কালছে এবং আরো কুৎসিত হয়ে গেল। এরপর সে বহবান পানির নিকট এলো এবং তাতে গোসল করলো, তখন তার সৌন্দর্য ফিরে এলো আর পূর্বের ন্যায় সুন্দর দেখা গেল। হযরত ঈসা আলাইহিসসালাম তা দেখে সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কোমরা শোনো, এই পাখিকে তোমাদের নিকট নিদর্শন বানিয়ে পাঠানো হয়েছে যে মুমিনের উদাহরণ এই পাখির ন্যায়, যখন সে গুনাহ করে লিপ্ত থাকে, তখন গুনার মধ্যে লিপ্ত থাকে, তখন তার থেকে তার সৌন্দর্য চলে যায়। এই যে আপনি বলেছেন একটা একটা দাঁত পত্তে 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 ইমানের নূর সে হারিয়ে ফেলে, সে সৌন্দর্য চলে যায় তার চেহারার মধ্যে, ওই যেটা ভেসে ওঠে। হ্যাঁ, বলা হচ্ছে অতপর যখন সে তওবা করে নেই, আল্লাহু আকবার, যখন সে তওবা করে নেই তখন এর বরকতে গুনাহের কালো দাগ দূর হয়ে যায় এবং তার সৌন্দর্য আগের নিয়ে ফিরে আসে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুক। বর্তমানে যে ফিতনা এবং ফাসাদ চারিদিকে চলমান, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার কারণে আমরা গুনাহ থেকে ফিরে আসতে পারছি না, তো আলহামদুলিল্লাহ আমাদের উপর অনেক বড় দয়া হয়েছে যে আমরা দাওয়াত ইসলামী নামক এই নিয়ামতকে পেয়েছি, দাওয়াত ইসলামী নামক এই সংগঠনকে পেয়েছি। তো আমরা যদি এই সংগঠনের সাথে যুক্ত হতে পারি, দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের সাথে যুক্ত হতে পারি, আমরা অনেক দেখেছি যে অনেক অবাধ্য, অনেক বড় বড় অবাধ্য বাধ্য হয়ে গেছে, আল্লাহ পাকের দরবারে রুজু করে ফেলেছে, আল্লাহ পাকের দরবারে এমন তওবা করেছে যে তার মৃত্যু ঈর্ষান্বিত মৃত্যু হয়েছে। আমরা দেখেছি অনেক মুবালিকে দাওয়াত ইসলামী আগে অনেক জীবনে অনেক মানে অনেক কালো অধ্যায় তাদের ছিল, অন্ধকারাচ্ছন্ন জীবন তাদের ছিল, কিন্তু তওবা করে যখন দাওয়াত ইসলামের এই পরিবেশ পেয়ে গেছে, দাওয়াত ইসলামের পরিবেশে যখন তওবার মাধ্যমে নিজের জীবনকে নতুনভাবে আবার শুরু করার সে তৌফিক পেয়েছে, আলহামদুলিল্লাহ সে এমনভাবে জীবন গড়েছে যে বিদায় বেলায় সবাই কেঁদেছে আর সে হাসতে হাসতে দুনিয়া থেকে
এমন বিদায় নিয়েছে। হাসিবে তুমি, কাঁদিবে,
সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি যদি চান যে আপনি আল্লাহ পাকের
কামিল পীরের হাতে
দাওয়াত ইসলাম পেয়ে যাওয়া, মানে তো যারা মুরিধন নাই তারা কামিল পীরও পেয়ে যাবেন, আর যারা কামিল পীর আগে থেকেই পেয়েছেন কিন্তু কোনো একটা পরিবেশ পাচ্ছেন না, দাওয়াত ইসলামীতে চলে আসুন ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাকের অবাধ্যতা থেকে আমরা বাঁচতে পারবো। আজকে এতটুকু ইনশাআল্লাহুল করিম, আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার জীবন আমার